বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এবার পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তিলাওয়াত ও তর্জমা। সূরা নিসার 75 ও 76 নম্বর আয়াত তিলাওয়াত করছেন কারি আলী পারহেজগার।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أَخْرِجْنَا مِنْ هَذِهِ الْقَرْيَةِ الظَّالِمِ أَهْلُهَا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ وَلِيًّا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ نَصِيرًا الَّذِينَ آمَنُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالَّذِينَ كَفَرُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ الطَّاغُوتِ فَقَاتِلُوا أَوْلِيَاءَ الشَّيْطَانِ إِنَّ كَيْدَ الشَّيْطَانِ كَانَ ضَعِيفًا صَدَقَ اللَّهُ الْعَلِيُّ الْعَظِيمُ
بسم الله الرحمن الرحيم তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী ও শিশুদের জন্য সংগ্রাম করবে না, যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে? তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, অত্যাচারীদের এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও এবং তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও। যারা ইমানের পথ অবলম্বন করেছে তারা আল্লাহর পথে সংগ্রাম করে এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে সংগ্রাম করে। সুতরাং শয়তানের সহযোগীদের সাথে সংগ্রাম করো এবং নিশ্চিত জেনে রাখো শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ রোববার 4 জুলাই 20 আষাঢ় এবং ফার্সি 13 তীর। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বাবুল আখতার। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,600 কিলোহার্টজে এবং সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9,870 কিলোহার্টজে আর তেহরান ও আশপাশের এলাকার জন্য FM 99.5 মেগাহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার জন্য এবং ওয়েবসাইট ভিজিট করার জন্য লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের এই অনুষ্ঠান ইরানস্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও প্রচারিত হয়। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ বিশ্লেষণমূলক প্রাত্যহিক আয়োজন। দৃষ্টিপাতে থাকছে যথারীতি দুটি প্রতিবেদন। ইয়েমেনের বিরুদ্ধে সৌদি আগ্রাসন অব্যাহত থাকার কারণ সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া বাংলাদেশে কঠোর লকডাউনের মধ্যেও করোনা পরিস্থিতির অবনতি সম্পর্কে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে আল্লাহর পবিত্র নামের তাৎপর্য এবং শিক্ষা শীর্ষক ধারাবাহিক আলোচনা আসমাউল হুসনা। নিয়মিত পরিবেশনা কথাবার্তার পর প্রান্তিক আয়োজন রয়েছে আদর্শ মানুষ গড়ার কৌশল শীর্ষক সাপ্তাহিক আলোচনা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ইরানের বিরুদ্ধে আমেরিকার অর্থনৈতিক সন্ত্রাসবাদের সঙ্গে চলছে সহিংস হামলা। বিমান ভূপাতিত করার বার্ষিকীতে বললেন পররাষ্ট্রমন্ত্রী জারিফ। চার ইরানি কূটনীতিক অপহরণের পুরো দায় ইসরায়েলকে নিতে হবে বলে জানালো ইরান। ভারত মহাসাগরে আবার ইসরায়েলি কার্গো জাহাজে হামলা। বাংলাদেশে লকডাউন পরিস্থিতির মধ্যেও কুরবানির পশুর হাট বসানোর খবর। সুস্পষ্ট দিক নির্দেশনা না থাকায় সঠিক সিদ্ধান্ত নিতে পারছে না প্রশাসন। এবং ভারতে 2,500 কেজি আম পাঠালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। শুভেচ্ছা স্মারক হিসেবে ওই আম পাঠানো হয়েছে বলে জানালেন শুল্ক কর্মকর্তা। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন এবং বিশ্ব সংবাদ পড়ছি আমি সোহেল আহমেদ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াজ জারিফ বলেছেন তার দেশের বিরুদ্ধে আমেরিকার অর্থনৈতিক সন্ত্রাসবাদের সঙ্গে পাল্লা দিয়ে চলছে সহিংস হামলা। পারস্য উপসাগরের আকাশে মার্কিন রণতরী থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি ইরানি যাত্রীবাহী বিমান ভূপাতিত হওয়ার বার্ষিকীতে এক টুইটার বার্তায় কথা বলেন তিনি। জারিফের টুইটার বার্তায় বলা হয়, 33 বছর আগে ঠিক এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্র ইরান এয়ারের 655 নম্বর ফ্লাইটটি গুলি করে ভূপাতিত করে এবং এর 290 বেসামরিক আরোহীর সবাই নিহত হয়। তিনি লিখেছেন, আমি সে সময় একজন তরুণ কূটনীতিক হিসেবে এ বিষয়টি পর্যবেক্ষণ করেছি যে এই ভয়াবহ হৃদয় বিদারক ঘটনা ঘটানোর পরও মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের কাছে ক্ষমা চায়নি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন তার দেশের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের সহিংস আচরণ বহু আগে শুরু হয়েছে এবং আজ তা অর্থনৈতিক সন্ত্রাসবাদের আকারে অব্যাহত রয়েছে। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান বলেছেন ইরানের সঙ্গে সংলাপকে স্বাগত জানায় তার দেশ। তেহরান ও রিয়াদের মধ্যে কয়েক মাস আগে ইরাকে যে সংলাপ শুরু হয়েছে সে কথা উল্লেখ করে ফারহান এ মন্তব্য করেন বলে আল জাজিরা নিউজ চ্যানেল জানিয়েছে। তিনি এই সংলাপকে ইতিবাচক আখ্যায়িত করেন এবং এর মাধ্যমে দ্বিপক্ষীয় তিক্ততার অবসান হবে বলে আশা প্রকাশ করেন। এদিকে সৌদি আরব কবে তেল আবিবকে স্বীকৃতি দেবে এমন প্রশ্নের উত্তরে ফয়সাল বিন ফারহান দাবি করেন, রিয়াদের কাছে এই মুহূর্তে ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মধ্যে সংলাপ আবার শুরুর বিষয়টি অগ্রাধিকার পাচ্ছে, কারণ যতদিন ফিলিস্তিন সংকটের সমাধান না হচ্ছে ততদিন মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠিত হবে না। সৌদি পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন, যতদিন কুৎসকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠিত না হচ্ছে ততদিন তেল আবিবকে স্বীকৃতি দেবে না রিয়াদ। লেবানন থেকে চার ইরানি কূটনীতিক অপহরণের পুরো দায় ইহুদিবাদ ইসরায়েলের। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ চার কূটনীতিকের অপহরণের বার্ষিকী উপলক্ষে এক বিবৃতিতে এ মন্তব্য করেছে। ১৯৮২ সালের ৪ জুলাই ইহুদিবাদ ইসরায়েলের ভাড়াটে অস্ত্রধারীরা লেবাননের বারবারা এলাকা থেকে ওই চার ইরানি কূটনীতিককে অপহরণ করে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, প্রাপ্ত তথ্য অনুযায়ী লেবাননের উত্তরাঞ্চল থেকে ইরানি কূটনীতিকদের অপহরণ করে ইহুদিবাদী সেনাদের হাতে তুলে দেওয়া হয়। বর্তমানে এসব কূটনীতিক ইসরায়েলি কারাগারে আটক রয়েছেন বলে এই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। ভারত মহাসাগরে অজ্ঞাত অস্ত্র দিয়ে চালানো হামলায় ইসরায়েলি মালিকানাধীন একটি কার্গো জাহাজে আগুন ধরে গেছে। জাহাজটি সৌদি আরবের জেদ্দা থেকে ছেড়ে সংযুক্ত আরব আমিরাতের দিকে যাওয়ার পথে আক্রান্ত হয়। নির্ভরযোগ্য অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে লেবাননের আল মায়াদিন টেলিভিশন চ্যানেল এ খবর দিয়েছে, এখনও কেউ এই হামলার দায় স্বীকার করেনি। কার্গো জাহাজটি ইসরায়েলি মালিকানাধীন হলেও তেল আবিব দাবি করেছে এটিতে ইসরায়েলি কোনো ক্রু নেই। ওদিকে ইসরায়েলের যুদ্ধ মন্ত্রণালয়ের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে ইসরায়েলের ১২ নম্বর টিভি চ্যানেল জানিয়েছে, হামলায় জাহাজটির বড় ধরনের কোনো ক্ষতি বা কোনো ক্রু আহত হয়নি। এর আগে গত ফেব্রুয়ারি মাসে ওমান সাগরে ইসরায়েলি মালিকানাধীন একটি কার্গো জাহাজে সন্দেহজনক বিস্ফোরণ ঘটেছিল। এরপর এপ্রিলে সংযুক্ত আরব আমিরাত উপকূলে আরেকটি ইসরায়েলি জাহাজ হামলার শিকার হয়। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশে করোনার ভয়াবহ সংক্রমণের মুখে দেশব্যাপী লকডাউন পরিস্থিতির মধ্যেও দেশের বিভিন্ন জেলা ও উপজেলার বাজারে কুরবানির পশুর হাট বসানোর খবর পাওয়া গেছে। লকডাউনে গরুর হাট বসবে কিনা এ বিষয়ে সুস্পষ্ট কোনো নির্দেশনা না থাকায় প্রশাসন সঠিক সিদ্ধান্ত নিতে পারছে না। বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান।
করোনার ভয়াবহ সংক্রমণের মুখে দেশব্যাপী লকডাউন পরিস্থিতির মধ্যেও দেশের বিভিন্ন জেলা ও উপজেলার বাজারে কুরবানির পশুর হাট বসানোর খবর পাওয়া গেছে। এসব হাটে স্বাস্থ্যবিধি মানা এবং সামাজিক দূরত্ব নিশ্চিত না করায় সংক্রমণ বাড়ার আশঙ্কা করা হচ্ছে। এদিকে আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কুরবানির জন্য প্রায় ১ কোটি ১৯ লাখ গবাদি পশু প্রস্তুত করা হয়েছে, তাই দেশের বাইরে থেকে গবাদি পশু আসতে দেয়া হবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শম রেজাউল করিম। আজ রোববার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ডিজিটাল হাটের উদ্বোধন অনুষ্ঠানে নিজ সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে বিশেষ অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, গত দুই ঈদে আমরা দেশের বাইরে থেকে পশু আসতে দিইনি, তাতে পশুর সংকট হয়নি। এবছরও দেশে পর্যাপ্ত কোরবানির পশু রয়েছে। এ সময় মন্ত্রী ঢাকার বাইরে প্রতিটি পৌরসভা এবং গ্রোথ সেন্টারে আধুনিক জবাইখানা বা স্লটার হাউস স্থাপনের পরিকল্পনার কথাও জানান। স্লটার হাউসে বিজ্ঞানসম্মতভাবে গরু জবাই হবে এবং সেখানে রক্ত এবং বর্জ্য পদার্থকে প্রক্রিয়াজাত করে ব্যবহার করা যাবে। রাজধানীতে এই ডিজিটাল হাটের উদ্বোধন অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম বলেছেন, এবার আমাদের টার্গেট ডিজিটাল হাটের মাধ্যমে কমপক্ষে ১ লাখ গরু বিক্রি করা। এটা যদি করতে পারি তাহলে প্রায় ৫ লাখ মানুষকে গরুর হাটে যেতে হবে না, এতে করোনা সংক্রমণের হার কমাতে পারব। শুধু তাই নয়, এবার ১,০০০ গরুকে আমরা নির্ধারিত স্লটার হাউজে কোরবানি করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি। যারা ১০ জুলাইয়ের মধ্যে কোরবানির গরু কিনে বুকিং দেবেন তাদের কোরবানির মাংস আমরা বাসায় পৌঁছে দেব।
রেডিও তেহরান খবরের সঙ্গে ২৪ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরছি সংবাদে। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে গেলে অক্সিজেন চ্যালেঞ্জ হতে পারে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক নাজমুল ইসলাম। আজ বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের ভার্চুয়াল বুলেটিনে এ তথ্য জানান তিনি। অধ্যাপক নাজমুল ইসলাম বলেন, বর্তমানে অক্সিজেনের সামগ্রিক সরবরাহ ও উৎপাদনের কোনো সংকট নেই, তবে রোগীর সংখ্যা বেড়ে গেলে অক্সিজেনের চ্যালেঞ্জ হতে পারে। তিনি আরও বলেন, গত সাত দিনের করোনা সংক্রমণের পরিস্থিতি প্রায় কাছাকাছি, সংক্রমণ পরিস্থিতির খুব বেশি উন্নতি হয়নি। গত 2 জুলাই রোগীর সংখ্যা কিছুটা কমেছিল। ভারতের পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূলের সিনিয়র নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায় এমপি বলেছেন, সমস্ত প্রকার দুর্নীতির মাস্টার মাইন্ড বিজেপি। তিনি আজ শ্রীরামপুরে দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে রাফায়েল যুদ্ধ বিমান ক্রয়ে দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে এ মন্তব্য করেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে বলেন, নরেন্দ্র মোদীর কি হাল হয় আপনারা শুধু দেখতে থাকুন, এর আগেও একটি কেলেঙ্কারি সামনে এসেছে, তার তদন্ত চলছে, যত রকমের কেলেঙ্কারি আছে সবকিছুর মাস্টার মাইন্ড বিজেপি, এত দুর্নীতিগ্রস্ত কেন্দ্রীয় সরকার আর হয় না বলে তিনি মন্তব্য করেন। ভারতে 2500 কেজি আম পাঠালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বন্ধুত্বপূর্ণ সুসম্পর্কের শুভেচ্ছা স্মারক হিসেবে ওই আম পাঠানো হয়েছে বলে জানালেন বেনাপোল শুল্ক দপ্তরের ডেপুটি কমিশনার অনুপম চাকমা। এ সম্পর্কে আরও জানাচ্ছেন কলকাতা থেকে আব্দুল হাকিম।
ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2600 কেজি সুস্বাদু হাড়ি ভাঙা আম পাঠিয়েছেন। আজ রোববার বাংলাদেশের বেনাপোল ও ভারতের পেট্রাপোল সীমান্ত দিয়ে ভারতে ওই আম পাঠানো হয়। বাংলাদেশ ও ভারতীয় কর্মকর্তাদের উপস্থিতিতে আজ বাংলাদেশের কর্মকর্তারা ভারতীয় কর্মকর্তাদের হাতে 260টি আমের কার্টন তুলে দেন। আজ সীমান্তে বেনাপোল শুল্ক দপ্তরের ডেপুটি কমিশনার অনুপম চাকমা বলেন, ভারত আমাদের প্রতিবেশী বন্ধু, বাংলাদেশ ও ভারতের মধ্যে সবসময় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর প্রতি 260 কার্টনে 2600 কেজি আম পাঠানো হয়েছে। বন্ধুত্বপূর্ণ সুসম্পর্কের শুভেচ্ছা স্মারক হিসেবে ওই আম পাঠানো হয়েছে বলেও ডেপুটি কমিশনার অনুপম চাকমা মন্তব্য করেন। অন্যদিকে পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্টস স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক কার্তিক চক্রবর্তী সম্পর্কে বলেন,
ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর জন্য তাদের অতি উৎকৃষ্ট মানের যে আম, হাড়ি ভাঙা আম, সেই আম পাঠিয়েছে 2600 কেজি। এবং এই আম পাঠানোর মধ্য দিয়ে আমাদের যে দু দেশের একটা সুন্দর সম্পর্ক, এই সম্পর্কটা আরও অটুট হলো। এই সম্পর্কের পাশাপাশি আমরা যে ব্যবসার সঙ্গে যুক্ত, এই ব্যবসাটাও আগামী দিনে আরও বেশি করে ত্বরান্বিত হবে
বলছিলেন কার্তিক চক্রবর্তী। ভারতীয় শুল্ক দপ্তরের কর্মকর্তা অনিত জৈনের মতে, করোনা পরিস্থিতিতে কোভিডের তিক্ততা মিটিয়ে দেবে এই আমের মিষ্টতা।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মুঈদ ইউসুফ বলেছেন, আলোচনা শুরুর বিষয়ে নয়াদিল্লির সঙ্গে ইসলামাবাদের পরোক্ষ বা গোপন কোনো যোগাযোগ নেই। পাকিস্তানের জিও নিউজ চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। পাকিস্তানি প্রধানমন্ত্রী এই উপদেষ্টা আরও বলেন, ভারত আস্থা তৈরি করতে ব্যর্থ হয়েছে, কারণে দুই পক্ষের যোগাযোগ বন্ধ রয়েছে। তিনি কাশ্মীর ইস্যুতে নীতি অবস্থান পাল্টাতে ভারতের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর থেকে কাশ্মীরে আটকে পড়েছে ভারত, কাজেই তাদের নিজেদের স্বার্থেই নীতি অবস্থানে পরিবর্তন আনা জরুরি। আফগানিস্তানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ সারোয়ার দানিশের প্রেস সচিব মোহাম্মদ হেদায়েত বলেছেন, তার দেশে আমেরিকার 20 বছরের সামরিক উপস্থিতি ঐতিহাসিক পরাজয়ের মুখোমুখি হয়েছে। তিনি শনিবার কাবুলে এক বক্তব্যে মন্তব্য করেন বলে বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে। তিনি আফগানিস্তানে দুই দশক ধরে মার্কিন সেনা মোতায়েন রাখার কথা উল্লেখ করে বলেন, আমেরিকা যেসব স্লোগান দিয়ে আফগানিস্তানে সেনা মোতায়েন করেছিল তার একটিও বাস্তবায়িত হয়নি। এদিকে আফগানিস্তান থেকে গুটিয়ে নেয়ার পর মধ্য এশিয়ায় কোনো ঘাঁটি নির্মাণ বা সেনা মোতায়েনের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। রুশ প্রেসিডেন্টের আফগানিস্তান বিষয়ক প্রতিনিধি জামির কাবুলোভ বার্তা সংস্থা রিয়ানোভস্তিকে দেয়া সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি দেন। তিনি বলেন, আফগানিস্তান থেকে সামরিক ঘাঁটি সরিয়ে তা মধ্য এশিয়ায় স্থাপন করতে পারে আমেরিকা, এমন খবর পাওয়া যাচ্ছে, কিন্তু এটা তারা করতে পারে না, এটা করা উচিত হবে না। কাবুলোভ আরও বলেন, আমরা এরই মধ্যে বিভিন্ন পর্যায় থেকে ওয়াশিংটনের কাছে এই বার্তা পাঠিয়েছি, আশা করি তারা এটাকে গুরুত্ব দেবে। অধিকৃত পশ্চিম তীরের দক্ষিণ অংশে অবস্থিত নাবলুজ শহরের একটি অবৈধ বসতি থেকে ইসরায়েলিদের চলে যাওয়ার ঘটনাকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। এর মাধ্যমে ইসরায়েলের উপর ফিলিস্তিনি জাতির ইচ্ছা চাপিয়ে দেওয়ার ক্ষেত্রে ফিলিস্তিনিদের প্রতিরোধ সক্ষমতা ফুটে উঠেছে বলে জানিয়েছে সংগঠনটি। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বিশ্ব সংবাদের পর আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। উত্তর ইয়েমেনের সাদা প্রদেশে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের হামলায় 92 জন হতাহত হয়েছে। সাম্প্রতিককালে সৌদি আরব ইয়েমেনে আগ্রাসন জোরদার করেছে। ইয়েমেনে আগ্রাসন অব্যাহত থাকার কারণ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
উত্তর ইয়েমেনের সাদা প্রদেশে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের হামলায় 92 জন হতাহত হয়েছে। গত মাসে ইয়েমেনের বিরুদ্ধে সামরিক আগ্রাসন বন্ধ কিংবা কমিয়ে আনা হবে বলে ব্যাপকভাবে আশা করা হচ্ছিল, কিন্তু আগ্রাসন তো কমেনি, বরং দেশটির উত্তরাঞ্চলে হামলা আরও তীব্রতর হয়েছে। পর্যবেক্ষকরা বলছেন, সৌদি আরব এমন সময় ইয়েমেনের বিরুদ্ধে হামলা জোরদার করেছে যখন দরিদ্র এই আরব দেশটির বিরুদ্ধে সমুদ্র, স্থল ও আকাশপথে সর্বাত্মক কঠোর নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে। ইয়েমেনের হুথি সমর্থিত ন্যাশনাল স্যালভেশন সরকারের পরিবহন ও যোগাযোগ মন্ত্রী আমির আল মারানি অব্যাহত নিষেধাজ্ঞার ধ্বংসাত্মক পরিণতির ব্যাপারে হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, জ্বালানিবাহী জাহাজ ইয়েমেনের বন্দরে ঢোকার অনুমতি না দেয়ায় ভয়াবহ মানবিক বিপর্যয় ঘটবে। এছাড়া ওষুধ আমদানির উপরও নিষেধাজ্ঞা থাকায় লাখ লাখ শিশু মৃত্যুর সম্মুখীন। এ অবস্থায় সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট নতুন করে কেন ইয়েমেনে হামলা তীব্রতর করেছে এবং রাজনৈতিক সংলাপ ফলপ্রসূ হয়নি, সেটাই এখন বড় প্রশ্ন। প্রথমত, সৌদি আরব ও তার প্রধান মিত্র যুক্তরাষ্ট্র আলোচনার মাধ্যমে কেবল একতরফাভাবে তাদের বিভিন্ন দাবি দাওয়া আদায়ের চেষ্টা করেছে এবং আলোচনার সময় কিছু সময়ের জন্য তারা হামলা স্থগিত রেখেছিল। কিন্তু ইয়েমেনের জনপ্রিয় হুথি সমর্থিত ন্যাশনাল স্যালভেশন সরকার বিদেশি সামরিক আগ্রাসন বন্ধ, দখলদারিত্বের অবসান এবং সর্বাত্মক নিষেধাজ্ঞার অবসান ঘটানোর দাবি জানিয়ে আসছে। কিন্তু সৌদি সরকার ইয়েমেন থেকে তাদের সেনা প্রত্যাহারের দাবির বিরোধিতা করেছে, কেননা গত 6 বছর ধরে ইয়েমেনের এমন কিছু গুরুত্বপূর্ণ জায়গায় যুদ্ধ হচ্ছে যা দশকের পর দশক ধরে সৌদি আরব দখল করে রেখেছে এবং ওই ভূখণ্ড সৌদি ভূখণ্ডের অন্তর্ভুক্ত করা হয়েছিল বহু আগেই। ইয়েমেনের বিরুদ্ধে সৌদি আগ্রাসন অব্যাহত থাকার দ্বিতীয় কারণ হচ্ছে সৌদি আরবের প্রতি যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রতিশ্রুতি দিয়েছিলেন, ইয়েমেনের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের প্রতি তিনি আর কোনো সমর্থন দেবেন না, কিন্তু গত কয়েক মাসের ঘটনাবলীতে দেখা গেছে বাইডেন তার পূর্বের ঘোষণা থেকে সরে এসেছেন। ইয়েমেনের বিরুদ্ধে সৌদি আগ্রাসন অব্যাহত থাকার তৃতীয় কারণ হচ্ছে এই জঘন্য আগ্রাসন বন্ধে মানবাধিকারের দাবিদার কোনো দেশ এগিয়ে আসছে না। জাতিসংঘ এই যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবার বাংলাদেশ প্রসঙ্গ। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোভিড 19 সংক্রমণ মোকাবেলায় ব্যর্থতার জন্য সরকারের অযোগ্যতা, দুর্নীতি এবং উদাসীনতাকে দায়ী করে সরকারের পদত্যাগ দাবি করেছেন। আজ এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব এ দাবি উত্থাপন করেন। এ সম্পর্কে প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোভিড 19 সংক্রমণ মোকাবেলায় ব্যর্থতার জন্য সরকারের অযোগ্যতা, দুর্নীতি এবং উদাসীনতাকে দায়ী করে সরকারের পদত্যাগ দাবি করেছেন। আজ রোববার জুম নেটওয়ার্কে যুক্ত হয়ে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব অভিযোগ করেন,
একদিকে চিকিৎসা ব্যবস্থায় ব্যাপক নৈরাজ্য, দুর্নীতি, অন্যদিকে করোনা টিকা দুষ্প্রাপ্যতা, কোটি কোটি মানুষের জীবন অনিশ্চিত হয়ে পড়েছে। এই পরিস্থিতি মোকাবেলায় ব্যর্থতার জন্য অযোগ্য সরকারের অযোগ্যতা, দুর্নীতি, উদাসীনতা দায়ী। প্রায় 15 মাস সময় নিয়েও সমস্যাগুলো সমাধান করতে না পারার ব্যর্থতা নিয়ে সরকারের অবিলম্বে পদত্যাগ করা উচিত।
তিনি বলেন, সরকারের অপরিকল্পিত লকডাউন, সাধারণ ছুটি, সীমিত লকডাউন, কঠোর লকডাউন এসবের কবলে পড়ে প্রায় 2 কোটির উপরে মানুষ দরিদ্র হয়েছেন। অবিলম্বে এদেরকে এককালীন 15,000 টাকা করে প্রদানের আহ্বান জানান বিএনপি মহাসচিব।
অবিলম্বে এইসব দিন আনে দিন খায় মানুষ, প্রাতিষ্ঠানিক শ্রমিক, পরিবহন শ্রমিক, দোকান শ্রমিক, অকার প্রান্তিক কৃষকদের জন্য এককালীন 15,000 টাকা প্রদানের আহ্বান জানাচ্ছে।
ওদিকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, সরকারের সমালোচনায় মুখর বিএনপি এবং এনজিও ব্যক্তিত্বদের করোনার এই সময়ে আর মানুষের পাশে খুঁজে পাওয়া যাচ্ছে না। রোববার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে বিভিন্ন হাসপাতালের জন্য হাইফ্লো কেনুলা সহ করোনার সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র মোহাম্মদ নাজমুল ইসলাম জানিয়েছেন, আজ রোববার সমাপ্ত 26তম সপ্তাহে দেশে করোনা সংক্রমণ 25তম সপ্তাহের তুলনায় বেড়েছে 51%, একই সময় মৃত্যু বেড়েছে 46%। নাজমুল ইসলাম জানিয়েছেন, অক্সিজেন উৎপাদন এবং সরবরাহে কোনো সংকট নেই, তবে রোগীর সংখ্যা বেড়ে গেলে সেটা চ্যালেঞ্জ হতে পারে।
অক্সিজেন যদি একটা বাসে তার 5টা কিনা লাগবে,
রোগী রাখার জায়গা নাই, একটা মানুষ আরেকটা মানুষের স্পর্শে এতটা কাছাকাছি আছে, কোনো দূরত্ব বজায় যেটা রাখার দরকার নেই সেটা কোনো রাখার কোনো ব্যবস্থা নেই।
এদিকে মহামারী করোনা সংক্রমণের বিস্তার রোধে সারা দেশে চলছে কঠোর লকডাউন। লকডাউনের চতুর্থ দিনে রাজধানীতে আগের 2 দিনের চেয়ে রাস্তায় মানুষের উপস্থিতি একটু বেশি পরিলক্ষিত হচ্ছে। চলমান লকডাউন কার্যকরী করার চতুর্থ দিনে সরকারি নির্দেশ অমান্য করে বাইরে বের হবার কারণে ঢাকা মেট্রোপলিটন পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন 429 জন। এছাড়া ট্রাফিক বিভাগ কর্তৃক 309টি গাড়ির বিরুদ্ধে মামলা করে জরিমানা আদায় করা হয়েছে 669,500 টাকা।
প্রতিবেদনটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে রয়েছে আল্লাহর পবিত্র নামের তাৎপর্য এবং শিক্ষা শীর্ষক ধারাবাহিক আলোচনা আসমাউল হোসনা। আসমাউল হোসনা
শ্রোতা ভাই বোনেরা সালাম ও শুভেচ্ছা নিন। মহান আল্লাহর গুণ আর নামগুলোর পরিচয় ও ব্যাখ্যা সংক্রান্ত আসমাউল হোসনা শীর্ষক ধারাবাহিক আলোচনার 37তম পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি রেজওয়ান হোসেন।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
বিশ্বজগতে আমাদের অবস্থানকে বুঝতে হলে তার আগে খানিকটা বুঝতে হবে মহান আল্লাহর নামগুলোর অর্থ ও তাৎপর্য। মহান আল্লাহর আসমাউল হোসনার অন্তর্ভুক্ত আরেকটি গুরুত্বপূর্ণ নাম হল কাবির। পবিত্র কোরআনে এই নামটি 6 বার এসেছে, 5 বার আলিউ ও 1 বার মুতাআল নামের সঙ্গে। কাবির শব্দটি এসেছে কাবুর থেকে, যার অর্থ হল বড় বা উচ্চ বা মর্যাদাময়, এবং যা ক্ষুদ্র বা ছোট শব্দের বিপরীত অর্থবোধক। কাবির নাম থেকেই কিবরিয়া শব্দটি উদ্ভূত, এর অর্থ বড়ত্ব, মহত্ব ও গৌরব ইত্যাদি। পবিত্র কুরআনে সূরা হজের 62 নম্বর আয়াতে মহান আল্লাহ তার আলী নামের পাশে কাবির শব্দ ব্যবহার করে বলেছেন, এটা এ কারণেও যে আল্লাহই সত্য আর তার পরিবর্তে তারা যাকে ডাকে তা অসত্য এবং আল্লাহই সবার উচ্চে মহান।
কাবির শব্দের ব্যবহার বয়সে বড় হওয়া ও মর্যাদায় বড় হওয়া এবং অন্য অনেক ক্ষেত্রে বড় বা উচ্চ অবস্থানের অর্থবোধক। আরবিতে এর সমার্থবোধক শব্দ আজিম বা সম্মানিত। হীন বা অপদস্থ শব্দের বিপরীতে এই আজিম শব্দ ব্যবহার করা হয়। কোনো একটি জিনিস অন্য জিনিসের তুলনায় বড় বা ছোট হতে পারে, কিন্তু মহান আল্লাহর আজিম শব্দকে কোনো কিছুর সঙ্গেই তুলনা করা যায় না। এই আজিমের মধ্যে কোনো তুচ্ছ বৈশিষ্ট্য আরোপ করা যায় না। অবশ্য বস্তুগত ক্ষেত্রে বিশাল অর্থে আজিম শব্দের ব্যবহার রয়েছে। অবস্তুগত ক্ষেত্রেও ব্যাপক বা অতি বড় অর্থে এই শব্দের ব্যবহার রয়েছে, যেমন অনেক বড় বেদনা বা দুঃখ। কাবির শব্দটি মহান আল্লাহর আজামাত, গৌরব বা বরত্বের উচ্চতর অবস্থা তুলে ধরে। মহান আল্লাহ এমনই কাবির বা বড় যে কোনো বর্ণনার মাধ্যমে তাঁর পরিপূর্ণ পরিচয় তুলে ধরা সম্ভব নয়। বুদ্ধি ও কল্পনার সর্বোচ্চ প্রয়োগের মাধ্যমে আমরা শ্রেষ্ঠত্ব বা বরত্বের যে কল্পনাই করি না কেন, মহান আল্লাহ তার চেয়েও অনেক অনেক বেশি বড়। আল্লাহ আকবর তথা আল্লাহ সবচেয়ে বড় বা তাকবীর ধ্বনি মুসলমানদের সবচেয়ে বড় স্লোগান।
আমরা তাকবীরাতুল ইহরাম দিয়ে নামাজ শুরু করি, এরপর নামাজ সংশ্লিষ্ট কাজ বা ভাবনা ছাড়া অন্য সব কিছু করা বা ভাবা নিষিদ্ধ। মহান আল্লাহর চেয়ে বড় ও মহিয়ান কিছু নেই, তাই একমাত্র আল্লাহর সামনেই মাথা নত করছি ও সিজদা দিচ্ছি। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে দাঁড়াতেন তখন তিনি আল্লাহ ছাড়া অন্য কাউকেই ও অন্য কিছুকেই চিনতেন না। সূরা আসরার শেষ আয়াত তথা 111 নম্বর আয়াতে মহান আল্লাহ কাবির জাতীয় শব্দ কবরাহু তাকবীরা ব্যবহার করে বলেছেন, হে নবী, আপনি বলুন, সমস্ত প্রশংসা আল্লাহর যিনি না কোনো সন্তান রাখেন, না তার সার্বভৌমত্বে কোনো শরীক আছে, এবং যিনি কখনো দুর্বল বা দুর্দশাগ্রস্ত হন না যে এসব কারণে তার কোনো সাহায্যকারীর প্রয়োজন হতে পারে। সুতরাং আপনি তার মাহাত্ম বর্ণনা করতে থাকুন যেভাবে তার মাহাত্ম বর্ণনা করা উচিত।
তুলনা করা যেতে পারে এমন সব কিছুর চেয়ে বড় ও মর্যাদা সম্পন্ন হলেন মহান আল্লাহ। এক ব্যক্তি ইমাম জাফর আস সাদিক আল ইসলামের সামনে বলেছিল, আল্লাহু আকবার, তথা আল্লাহ সবচেয়ে বড়। ইমাম তখন তাকে প্রশ্ন করলেন, আল্লাহ কিসের চেয়ে বড়? তখন লোকটি বলল, আল্লাহ সব কিছুর চেয়ে বড়। ইমাম তখন বললেন, আক্ষেপ তোমার প্রতি, তুমি তো এই কথা বলে মহান আল্লাহকে সীমাবদ্ধ করে দিলে। আল্লাহর সমান মানের বা জাতের এমন কিছু কি আছে যে তিনি তার চেয়ে বা ওই শ্রেণীর মধ্যে সবচেয়ে বড়? ওই ব্যক্তি তখন প্রশ্ন করলেন, তাহলে কি বলবো? ইমাম বললেন, বলো যে বর্ণনার মাধ্যমে প্রকাশ করা যায় এমন সব কিছুর চেয়ে বড় হলেন মহান আল্লাহ। মুমিনের দৃষ্টিতে শ্রেষ্ঠত্ব, মহত্ব ও গৌরব আর অহংকার কেবলই মহান আল্লাহর প্রাপ্য। সর্বাবস্থায় ও সবকিছুর মোকাবেলায় মহান আল্লাহ সবচেয়ে বড়। রুকু বা কুর্নিশ ও সিজদা বা মাটিতে কপাল স্পর্শ করে মুমিন মহান আল্লাহর মোকাবেলায় নিজের হীনতা ও তুচ্ছতা এবং বিনম্রতা প্রকাশ করে মহান আল্লাহর চিরস্থায়ী শ্রেষ্ঠত্ব, উচ্চ মর্যাদার স্বীকৃতি দেন। আর এভাবে মুমিন বা বিশ্বাসী আল্লাহর প্রতি বিশ্বাসের ছায়ায় সম্মান অর্জন করতে চান। মুমিন অন্যদেরকেও আল্লাহর দিকে আহ্বান করেন এবং এ পথে ডেকে তিনি অন্য মুমিনদেরও সম্মানের পাত্র করেন।
সূরা মুলকের 12 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন, নিশ্চয়ই যারা তাদের পালনকর্তাকে না দেখে ভয় করে তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহাপুরস্কার। এখানে মহাপুরস্কার শব্দটি বোঝাতে আজরুন কাবিরুন শব্দদ্বয় ব্যবহার করেছেন মহান আল্লাহ। তাই বিশ্লেষকরা বলেন, এই পুরস্কার এত ব্যাপক ও ক্রমবর্ধমান যে কোনো চোখ কখনো তা দেখেনি, কোনো কান কখনো তা শোনেনি ও কোনো হৃদয় কখনো তা কল্পনাও করেনি। পবিত্র কোরআনে সৎ কাজে অগ্রগামিতার গুণকে বড় ধরনের ফজিলত বা যোগ্যতা বোঝাতে আল ফাজলুল কবির এবং চিরস্থায়ী বেহেশত পাওয়াকে বড় ধরনের সাফল্য বোঝাতে আল ফাউজুল কবির শীর্ষক শব্দযুগল ব্যবহার করা হয়েছে। মহান আল্লাহর কাবির নামের প্রভাব যাদের ওপর পড়ে সেই সব সৌভাগ্যবান মোমিনরাও আল্লাহ ছাড়া অন্য কাউকে বড় ও জীবনের লক্ষ্য বলে মনে করেন না এবং তারা বলদর্পী, জালিম, অবিশ্বাসী ও কুপ্রথার প্রচলনকারী অহংকারী ব্যক্তিদের মোকাবেলায় অহংকার দেখান বা তাদেরকে তুচ্ছ মনে করেন।
ইসলামী জ্ঞান অনুযায়ী কয়েকটি ক্ষেত্রে অহংকার দেখানো বৈধ, যেমন যুদ্ধের ময়দানে জালিম শত্রুর মোকাবেলায়, অহংকারী ব্যক্তির মোকাবেলায় ও নারীর ক্ষেত্রে পরপুরুষের মোকাবেলায়। হযরত আলী আল ইসলাম বলেছেন, অহংকারীর মোকাবেলায় অহংকার দেখানোটাই বিনয়। হযরত জাইনাব সালামুল্লাহি আলাইহা যখন কুফার খোদাদ্রোহী জালিম শাসক ইবনে জিয়াদের দরবারে প্রবেশ করেন, তখন তিনি এমন আত্মমর্যাদাবোধ নিয়ে প্রবেশ করেন ও জালিম এই খোদাদ্রোহী পরপুরুষের সামনে এত ভালোভাবে ইসলামী দায়িত্ব পালন করেন যে ওই জালিম নিজের অজান্তেই বলে ওঠে, এই গর্বিত নারী কে? শ্রোতা ভাই বোনেরা, আজকের এই আলোচনা এখানেই শেষ করছি।
আমাদের সঙ্গ দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। কথা হবে আবারও আগামী আসরে।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
আল্লাহর পবিত্র নামের তাৎপর্য এবং শিক্ষা শীর্ষক ধারাবাহিক আলোচনা আসমাউল হোসনা শুনলেন। আপনারা এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে, আরও প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 25 ও সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে। শ্রোতা বন্ধুরা, এবারে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, 4 জুলাই রোববারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি মুজাহিদুল ইসলাম।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম, আটক জরিমানায় চলছে কঠোর লকডাউনের চতুর্থ দিন কালের কণ্ঠ। লকডাউনে দুঃখ গাঁথা, আমি ভিক্ষুক নই বাবা, মানব জমিন। 52 ভাগ সরকারি করোনা হাসপাতালে আইসিইউ নেই। প্রথম আলো, আস্থা নেই উপজেলা স্বাস্থ্য হাসপাতালে ইত্তেফাক। চাপা কান্না থামছে না সিনিয়র অতিরিক্ত সচিবদের, যুগান্তরের শিরোনাম। বাংলাদেশ এখন আর বিদেশি সাহায্যের উপর নির্ভরশীল নয় বললেন কৃষিমন্ত্রী বাংলাদেশ প্রতিদিন। বাড়ছে ফেসবুক কেন্দ্রিক ব্যবসা, সঙ্গে প্রতারণাও সমকাল, ভারতের শিরোনাম। পশ্চিমবঙ্গে লকডাউন নেই তবে কড়া বিধিনিষেধ রয়েছে আনন্দবাজার পত্রিকা। নিজেদের কেউ কেটা মনে করবেন না বিধায়কদের প্রতি কড়া বার্তা দিলীপের। আজকাল পার্টি অফিস থেকে টেনে বের করে তৃণমূল কর্মীদের গুলি, প্রতিবাদ মিছিলের ডাক মদন মিত্রের, সংবাদ প্রতিদিন।
এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেওয়া যাক। বাংলাদেশে করোনার সংক্রমণ ও মৃত্যু উদ্বেগজনক হারে বৃদ্ধি পাওয়ায় সর্বাত্মক লকডাউনের আজ চতুর্থ দিন। আজকের প্রায় সব জাতীয় দৈনিকে এ সম্পর্কিত নানা খবর পরিবেশিত হয়েছে। কালের কণ্ঠের শিরোনাম, আটক জরিমানায় চলছে কঠোর লকডাউনের চতুর্থ দিন। বিস্তারিত খবরে লেখা হয়েছে, বৃষ্টি উপেক্ষা করে লকডাউন কার্যকরে মাঠে রয়েছে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও র‍্যাব সদস্যরা। রাজধানীর বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হলে জরিমানা এবং গ্রেপ্তারও করা হচ্ছে। দৈনিকটি আরও লিখেছে, লকডাউনে ঘরবন্দি থাকতে চাইছে না মানুষ। মানবজমিনে লেখা হয়েছে, লকডাউনের তৃতীয় দিন সড়কে রিকশার দাপট বেড়েছে মানুষের চলাচল।
শতকরা 52% সরকারি করোনা হাসপাতালে আইসিইউ নেই। প্রথম আলোর শিরোনামের খবরে লেখা হয়েছে, 7 দিন ধরে দেশে প্রতিদিন করোনায় শতাধিক মানুষের মৃত্যু হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত এক সপ্তাহে মৃত্যুর 77.5% হয়েছে আইসিইউ সুবিধা কম থাকা 7 বিভাগে, আর 22.5% মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। দেশে করোনা রোগীদের জন্য নির্ধারিত সরকারি ব্যবস্থাপনায় পরিচালিত 100টি হাসপাতালের মধ্যে 52টিতেই আইসিইউ সুবিধা নেই। এর মধ্যে 35টি হাসপাতালই জেলা সদর হাসপাতাল। জেলা সদর হাসপাতালে আইসিইউ সুবিধা থাকলে মৃত্যু কমানো সম্ভব হতো বলে মনে করেন জেলার স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও চিকিৎসকরা। গত বছরে 2 জন একনেকের সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি জেলা হাসপাতালে আইসিইউ ইউনিট স্থাপনের নির্দেশ দেন। 13 মাসেও জেলা পর্যায়ে আইসিইউ ইউনিট তৈরি না হয় স্বাস্থ্য বিভাগের গাফেলাতি ও পরিকল্পনার ঘাটতিকে দায়ী করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। যুগান্তর লিখেছে, করোনার হটস্পট হয়ে উঠছে ঢাকা।
অভিযোগ পদোন্নতি বঞ্চনার চাপা কান্না থামছে না সিনিয়র অতিরিক্ত সচিবদের। এটি দৈনিক যুগান্তরের একটি প্রতিবেদনের শিরোনাম। বিস্তারিত প্রতিবেদনে লেখা হয়েছে, অতিরিক্ত সচিব পদেই 7 বছর ধরে চাকরি করছেন, কোনো অভিযোগ নেই, নেই বিভাগীয় মামলা, কাজ করছেন সুনামের সঙ্গে, অথচ আজও সচিব হতে পারেননি। ইনক্রিমেন্ট বৃদ্ধি শেষ ধাপে পৌঁছে যাওয়ায় 4 বছর ধরে বার্ষিক বেতন বৃদ্ধিও বন্ধ। এই নিয়ে কষ্টে 1985 ব্যাচের বহু মেধাবী কর্মকর্তার চাপা কান্না থামছে না। 1984 ব্যাচেরও অনেকে এমন মানসিক কষ্ট নিয়ে চাকরি থেকে বিদায় নিয়েছেন, বাদ যায়নি 86 ব্যাচও। কি দুর্ভাগ্য, এখন কয়েক ব্যাচ জুনিয়রদের অধীনে তাদের চাকরি করতে হচ্ছে। অবসরে যাওয়া এবং কর্মরতদের মধ্যে কয়েকজন অতিরিক্ত সচিব যুগান্তরকে বলেন, কিছু বলার নেই, যিনি দেখার তিনি নিশ্চয়ই বিচার করবেন। আমাদের মতো অনেকের এই চাপা কান্না হয়তো কেউ কোনো দিন দেখবে না, তবে এতটা অন্যায় করা ঠিক হয়নি, কি অপরাধ ছিল আমাদের।
বাড়ছে ফেসবুক কেন্দ্রিক ব্যবসা, সঙ্গে প্রতারণাও। সমকালের এশিয় নামের প্রতিবেদনে লেখা হয়েছে, করোনার প্রাদুর্ভাবে দেশে ফেসবুক ভিত্তিক ব্যবসায়িক উদ্যোগ এপ কমার্স বৃদ্ধি পেয়েছে। ফেসবুকে অন্তত 10 লাখ ছোট বড় উদ্যোক্তা রয়েছেন যারা পেজ খুলে ইলেকট্রনিক পণ্য, গ্যাজেটস, ফ্যাশন সামগ্রী, কসমেটিক্স সহ নানা ধরনের পণ্য বিক্রি করছেন। তবে এ ধরনের ব্যবসা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়ছে প্রতারণা। ভুক্তভোগীদের অভিযোগ, ফেসবুকে কেনাকাটা নিয়ে অভিযোগ দিলেও গুরুত্ব দেয় না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অধিকাংশ ক্ষেত্রে প্রতারকরা থাকছে নজরদারি ও ধরা ছোঁয়ার বাইরে।
তুরস্ক থেকে সামরিক সরঞ্জাম ক্রয়ে চুক্তি, রাজনৈতিক সম্পর্কে ইউটার্ন। মানবজমিনের এই সংক্রান্ত প্রতিবেদনে লেখা হয়েছে, মুসলিম বিশ্বের উদীয়মান অর্থনৈতিক শক্তি তুরস্কের সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক সম্পর্কে নাটকীয় পরিবর্তন এসেছে। বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধের বিচার প্রশ্নে কবছর আগেও পাল্টাপাল্টি হিসাবে উভয় দেশ নিজ নিজ রাষ্ট্রদূতকে ডেকে নিয়ে বসিয়ে রেখেছিল। কূটনীতিতে তিক্ততার মাত্রা চরমে উঠলেই কেবল এমন পদক্ষেপ নেওয়া হয় যা বাংলাদেশ এবং তুরস্ক উভয়ই করেছে। কিন্তু আজ সময়ের পরিক্রমায় দুই দেশের সম্পর্ক শুধু স্বাভাবিকই হয়নি, বরং এটি নতুন উচ্চতায় পৌঁছেছে। অতি সম্প্রতি তুরস্ক থেকে উল্লেখযোগ্য পরিমাণ প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয়ে চুক্তিবদ্ধ হয়েছে বাংলাদেশ।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। 2 ডোজ টিকায় মৃত্যু ঝুঁকি কমে 98%, গবেষণা রিপোর্ট। NDTV এর এক খবরে বলা হয়েছে, করোনার দুই ডোজ টিকা এ ভাইরাসে আক্রান্ত রোগের মৃত্যুর হাত থেকে প্রায় 98% সুরক্ষা দেয়। পাঞ্জাব পুলিশের উপর পরিচালিত একটি গবেষণার বরাত দিয়ে ভারত সরকার এ তথ্য জানিয়েছে। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে 100 দেশে ভয়ঙ্কর ডেল্টা ভ্যারিয়েন্ট, অতিমারি ভয়ঙ্কর পর্যায়ে। আর আনন্দবাজার পত্রিকার খবরে লেখা হয়েছে করোনা কেড়েছে রোজগেরেদের বিপাকে পরিবার।
পার্টি অফিস থেকে টেনে বের করে তৃণমূল কর্মীদের গুলি, প্রতিবাদ মিছিলের ডাক মদন মিত্রের। দৈনিক সংবাদ প্রতিদিনের এই শিরোনামের খবরে লেখা হয়েছে, রাজনৈতিক হিংসায় উত্তপ্ত উত্তর চব্বিশ পরগনার কামারহাটির 22 নম্বর ওয়ার্ডের বিভার মোড় এলাকা। অভিযোগ, বেশ কয়েকজন বিজেপি আশ্রিত দুষ্কৃতী তৃণমূল কর্মীদের ওপর হামলা চালায়, এলাকায় চলে গুলিও। এই ঘটনার তীব্র প্রতিবাদ করেছেন বিধায়ক মদন মিত্র। বিজেপি ভোটে হারার পর থেকে এলাকায় অশান্তি তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ তার। ওই ঘটনায় এখন পর্যন্ত গ্রেপ্তার 6 জন।
নিজেদের কেউ কেটা মনে করবেন না বিধায়কদের প্রতি কড়া বার্তা দিলীপের, আজকালের শিরোনামের খবরে লেখা হয়েছে। নবনির্বাচিত বিধায়কদের কর্মশালায় উপস্থিত হয়ে তিনি বলেন, বিধায়ক নির্বাচিত হয়েছেন বলেই নিজেদেরকে কেউ কেটা মনে করবেন না, মাটিতে পা রেখে চলার চেষ্টা করবেন সব সময়। দলের শৃঙ্খলা রক্ষার বিষয়েও বার্তা দেন তিনি। বিরোধী দলনেতা শুভেন্দু বিধায়কদের উদ্দেশ্যে বলেন, প্রধান বিরোধী দল হিসেবে নিজেদের দায়িত্ব পালন করতে হবে। আগামী 5 বছর বিধানসভার ভেতরে এবং বাইরে বিভিন্ন আন্দোলন করে শাসক তৃণমূলকে চাপে রাখতে হবে। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গটিয়ে নিচ্ছি।
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে প্রান্তিক আয়োজনে রয়েছে আদর্শ মানুষ গড়ার কৌশল শীর্ষক সাপ্তাহিক আলোচনা।
আদর্শ মানুষ গড়ার কৌশল।
শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। আদর্শ মানুষ করার কৌশল শীর্ষক ধারাবাহিক আলোচনার 17তম পর্বে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি আক্তার জাহান
এবং আমি সোহেল আহমেদ।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
গত পর্বের আলোচনায় আমরা শিশু কিশোরদের শরীর চর্চা ও খেলাধুলার গুরুত্ব সম্পর্কে কথা বলেছিলাম। আমরা এও জেনেছি যে বর্তমান যুগে দলবদ্ধ খেলাধুলা ও শরীর চর্চার জায়গা দখল করে নেওয়া টেলিভিশন, ইন্টারনেট, মোবাইল ও কম্পিউটার গেম ইত্যাদি শিশু কিশোরদের শারীরিক এবং মানসিক ক্ষতি সাধন করছে। এসবের চর্চা দিনকে দিন বাড়তে থাকায় পুরনো যুগের দলবদ্ধ খেলা ও শরীর চর্চা এখন তাদের কাছে তেমন একটা গুরুত্ব পাচ্ছে না। তাই শিশু কিশোররা যাতে এসব নতুন প্রযুক্তিভিত্তিক খেলায় খুব বেশি আসক্ত না হয় সেদিকে অভিভাবকদের লক্ষ্য রাখা উচিত। সন্তান প্রতিপালন বা প্যারেন্টিং এমন এক শিল্প যাতে দরকার হয় সৃষ্টিশীলতা এবং সময়, অর্থ ও শক্তির যথাযথ ব্যবহার। শিশু কিশোরদের জন্য বিনোদন ও বিশ্রামের সময়গুলোকে যথাযথভাবে কাজে লাগানো অভিভাবকদের দায়িত্ব।
টেলিভিশন ও কম্পিউটার গেমের পেছনে অপরিকল্পিতভাবে যেন শিশু কিশোরদের সময় ব্যয় করা না হয়। সহিংসতায় ভরা কম্পিউটার গেম সমাজে সহিংসতা ছড়ানোর সহায়ক। আজকাল কেবল শিশু কিশোররা নয়, এমনকি বড়রাও তাদের মূল্যবান সময়ের এক বড় অংশকে অপরিকল্পিতভাবে নষ্ট করছেন টেলিভিশন, ইন্টারনেট ও কম্পিউটারের পেছনে। তবে বিষয়টি শিশু কিশোরদের মন ও শরীরের জন্য অনেক বেশি ক্ষতিকারক, তাই অভিভাবকরা ছাড়াও এসব মাধ্যমের নিয়ন্ত্রক শিক্ষা ও প্রশিক্ষণ এবং সাংস্কৃতিক কেন্দ্রগুলোকে এ বিষয়ে অবশ্যই সতর্ক ও গঠনমূলক ভূমিকা রাখতে হবে।
শিশুরা জন্মের পর থেকে টেলিভিশনের মুখোমুখি হচ্ছে, তবে ছয় বছরের পর থেকে তারা টেলিভিশনের নিয়মিত দর্শক হয়ে ওঠে। দশ বছর বয়স পর্যন্ত টেলিভিশন তাদের উপর বিস্ময়কর ধরনের কর্তৃত্ব ও প্রভাব রেখে থাকে। অন্য কথায়, শিশু কিশোরদের সামাজিক জীবন ও ব্যক্তিগত আচরণ এবং ভবিষ্যৎ জীবনের উপরও টেলিভিশনের প্রভাব অত্যন্ত ব্যাপক। অন্য কোনো মিডিয়া বাছাই করার ক্ষেত্রে উৎস বা ভিত্তিমূলের কাজ করে টেলিভিশন। টেলিভিশন বয়স্কদের জন্য মূলত বিনোদনের মাধ্যম হলেও শিশু কিশোরদের জন্য কেবলই বিনোদনের মাধ্যম নয়, এটা তাদের জন্য পারিপার্শ্বিক জীবনকে বোঝার ও পর্যবেক্ষণেরও মাধ্যম। বর্তমান যুগে টেলিভিশন থেকে শিশু কিশোরদের পুরোপুরি দূরে রাখা সম্ভব নয়। অবশ্য শিশু কিশোরদের টেলিভিশন দেখার মাত্রা নিয়ন্ত্রণ অভিভাবকের অন্যতম দায়িত্ব।
বেশিরভাগ বিশেষজ্ঞই মনে করেন, তিন বছরের কম বয়সী শিশুকে কখনো কম্পিউটার গেম ও ভিডিও গেমের ধারের কাছেও নেওয়া উচিত নয়, বরং তাদেরকে যথাসম্ভব শরীরের স্পর্শের মাধ্যমে অনুভবযোগ্য খেলনা বা বাস্তব খেলনার নানা বিনোদনে মশগুল রাখতে হবে। মোট কথা, ভার্চুয়াল জগৎ ও ইন্টারনেট থেকে তাদের দূরে রাখতে হবে। পাঁচ বছরেরও কম বয়সের শিশু যদি এসবের নাগাল পায় ও এসবে অভ্যস্ত হয়, তাহলে তাদের উপর এক্ষেত্রে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করতে হবে। এক্ষেত্রে বাবা মা বা অভিভাবকদের দায়িত্ব হল শিশু কিশোরদেরকে তাদের সঙ্গে সম্পর্কিত অনুষ্ঠানগুলো দেখতে দেয়া। কখনো কখনো অভিভাবকদের উচিত তাদের শিশু বা কিশোরদের সঙ্গে বসে ওইসব অনুষ্ঠান দেখা এবং কোনো স্পর্শকাতরতা সৃষ্টি না করেই ওইসব ভিডিও বা ফিল্মের নানা অংশের সমালোচনা করা। ফলে শিশু কিশোররা বুঝতে পারবে যে এসব ছায়াছবি ত্রুটিমুক্ত নয় এবং এইসব গেম বা ভিডিওর নায়করা কল্পিত চরিত্র মাত্র ও তারা আদর্শ হতে পারে না মানুষের জন্য।
শিশু কিশোররা কখন ও কোন সময় টেলিভিশন বা গেম দেখতে পারবে তা ঠিক করে দেয় অভিভাবকদের দায়িত্ব। শিশু কিশোররা অভিভাবকদের মাধ্যমে নির্ধারিত এ সংক্রান্ত ঘরোয়া নিয়মকানুন মেনে চলছে কিনা ও অবসর সময়ে তারা কি করছে তাও লক্ষ্য রাখতে হবে। বিশেষজ্ঞরা মনে করেন, শিশু কিশোরদেরকে বয়সের তারতম্য অনুযায়ী দৈনিক বড় জোর 1-2 ঘন্টার জন্য কার্টুন, গেম বা ফিল্ম ও ইন্টারনেট এসব দেখার সুযোগ দেয়া যেতে পারে। তারা যদি প্রতিদিন এসব নিয়ে 45 মিনিট ব্যস্ত থাকে ও এরপর শরীরকে সক্রিয় রাখার মতো চলাফেরা বা শরীর চর্চা করে, তাহলে তাতে দুশ্চিন্তার কিছু নেই। কিন্তু তারা যদি ঘন্টার পর ঘন্টা গেম, ইন্টারনেট ও ফিল্ম নিয়ে ব্যস্ত থাকে, তাহলে অবশ্যই তাদের এই আসক্তি দূর করার ব্যবস্থা নিতে হবে। এ ধরনের আসক্তি শিশু কিশোরদের শরীর চর্চা ও সামাজিক যোগাযোগের জন্য যেমন ক্ষতিকর, তেমনই তা তাদেরকে অনৈতিক ও সহিংস নানা বিষয়েরও মুখোমুখি করতে পারে। এ ধরনের আসক্তি নানা অনাচার এমনকি পরিবারের বন্ধনকেও বিপন্ন করতে পারে।
খুব বেশি টেলিভিশন দেখা শিশুদের মধ্যে মানসিক সমস্যার সৃষ্টি করতে পারে এবং তাদেরকে নানা ক্ষেত্রে উদাসীন ও সহিংস করে তুলতে পারে। শিশু কখনো এমন অবস্থার শিকার হলে তাদেরকে পরীক্ষামূলকভাবে কিছুকাল টেলিভিশন বা ভিডিও গেম বা কার্টুন এইসব থেকে দূরে রাখতে হবে। শিশু কিশোরদের মিডিয়া আসক্তি দূর করতে হলে তাকে বিকল্প কিছু ও শিক্ষণীয় নতুন নতুন খেলাধুলা, পারিবারিক ও সামাজিক বিনোদনে মগ্ন করতে হবে এবং পর্যায়ক্রমে মিডিয়ার ক্ষতিকর দিকগুলো থেকে ধীরে ধীরে দূরে সরিয়ে আনতে হবে, যাতে তার মূল পড়াশোনা ও অন্য জরুরি বিষয়গুলো ক্ষতিগ্রস্ত না হয়। মোট কথা, মিডিয়াগুলো যেন শিশুর জন্য দানবীয় না হয়ে ওঠে এবং এর ভালো দিকগুলো থেকেই যেন শিশু কিশোররা যেন নিজ জীবনকে সুন্দরভাবে গড়ার সুযোগ পায়, সেই ব্যবস্থা করতে হবে অভিভাবককে। আর এজন্যই দরকার পরিকল্পনা, কৌশল ও নিয়ন্ত্রণ। শ্রোতা ভাই বোনেরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে আদর্শ মানুষ করার কৌশল শীর্ষক ধারাবাহিক আলোচনার আজকের পর্ব এখানেই শেষ করছি।
আদর্শ মানুষ গড়ার কৌশল শীর্ষক সাপ্তাহিক আলোচনাটি শুনলেন শ্রোতাবন্ধুরা। এবারে বিদায় নেবার আগে আরও কয়েকটি খবরসহ বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো আরও একবার জানিয়ে দিচ্ছি। ইরানের বিরুদ্ধে আমেরিকার অর্থনৈতিক সন্ত্রাসবাদের সঙ্গে চলছে সহিংস হামলা, বিমান ভূপাতিত করার বার্ষিকীতে বললেন পররাষ্ট্রমন্ত্রী জারিফ। চার ইরানি কূটনীতিক অপহরণের পুরো দায় ইসরায়েলকে নিতে হবে বলে জানাল ইরান। ভারত মহাসাগরে আবার ইসরায়েলি কার্গো জাহাজে হামলা। বাংলাদেশে লকডাউন পরিস্থিতির মধ্যেও কুরবানির পশুর হাট বসানোর খবর, স্পষ্ট দিক নির্দেশনা না থাকায় সঠিক সিদ্ধান্ত নিতে পারছে না প্রশাসন। ভারতে 2,500 কেজি আম পাঠালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী, শুভেচ্ছা স্মারক হিসেবে ওই আম পাঠানো হয়েছে বলে জানালেন শুল্ক কর্মকর্তা। এবারে আরও কিছু খবর। সেনাবাহিনীর ফিটনেস ট্রেনিংয়ের সময় হঠাৎ পড়ে গিয়ে একজন ইসরায়েলি সেনা কর্মকর্তার মৃত্যুর বিষয়টি তদন্ত করে দেখছে ইহুদিবাদী ইসরায়েল। বৃহস্পতিবার ইসরায়েলের মধ্যাঞ্চলীয় বেদলিড সেনাঘাটিতে ফিটনেস ট্রেনিং চলার সময় কর্নেল শ্যারন আসমান হঠাৎ করে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় তার সঙ্গে থাকা কমান্ডাররা তার সাহায্যে এগিয়ে আসেন। ইসরায়েলের নাহাল পদাতিক ব্রিগেডের 42 বছর বয়সী এই কমান্ডারকে তাৎক্ষণিকভাবে চিকিৎসা দেওয়া হয়, কিন্তু কিছুক্ষণের মধ্যে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। সিরিয়া থেকে তেল চুরি অব্যাহত রেখেছে মার্কিন বাহিনী। সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছে মার্কিন সেনারা ইরাক থেকে জ্বালানি তেলের নতুন চালান ইরাকে পাঠিয়েছে। শ্রোতা বন্ধুরা, আমাদের নির্ধারিত সময় শেষ হয়ে আসায় রেডিও তেহরান থেকে এখনকার মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ।